একজন অন্ধকে সুস্থ করা। পরে ঈসা ও তাহার সাহাবিরা বৈদসৈদা গ্রামে গেলেন। সেখানকার লোকেরা একজন অন্ধ লোককে ঈসার নিকটে লইয়া আসিল এবং লোকটির গায়ে হাত রাখিবার জন্য ঈসাকে অনুরোধ করিতে লাগিল। ঈসা সেই অন্ধ লোকটিকে হাত ধরিয়া গ্রামের বাহিরে লইয়া গেলেন। তাহার পরে লোকটির চোখে থুতু দিলেন এবং তাহার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি কিছু দেখিতে পাইতেছ? লোকটি তাকাইয়া দেখিয়া বলিল, আমি লোক দেখিতে পাইতেছি, তাহারা দেখিতে গাছের মতো, আবার হাঁটিয়াও বেড়াইতেছে। ঈসা আরেকবার লোকটির চোখের উপর হাত দিলেন। এইবার তাহার চোখ খুলিয়া গেল এবং সে দেখিবার শক্তি ফিরিয়া পাইল। সে পরিষ্কারভাবে সমস্ত কিছু দেখিতে লাগিল। ঈসা তাহাকে তাহার বাড়িতে পাঠাইয়া দিবার সময়ে বলিলেন, বৈদসৈদা গ্রামে যাইও না। হযরত পিতরের শিকার। তারপর ঈসা ও তাহার সাহাবিরা কৈশোরিয়া ফিলিপি শহরের আশেপাশের গ্রামগুলিতে গেলেন। যাইবার পথে তিনি সাহাবিদের জিজ্ঞাসা করিলেন, আমি কে? এই বিষয়ে লোকে কি বলে? সাহাবিরা বলিলেন, কেহ কেহ বলে আপনি বাপতিস্মদাতা ইয়াহিয়া, কেহ কেহ বলে ইলিয়াস, আবার কেহ কেহ বলে আপনি নবীদের মধ্যে একজন। তখন ঈসা বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতর উত্তর দিলেন, আপনি সেই মসি। ঈসা তাহাদের সাবধান করিয়া দিলেন যেন তাহারা তাহার সম্বন্ধে কাহাকেও কিছু না বলেন। নিজের মৃত্যুর বিষয়ে খোদাবন্ধ ঈসা মসিহ। পরে ঈসা তাহার সাহাবিদের এই কথা বলিয়া শিক্ষা দিতে লাগিলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে। বৃদ্ধ নেতারা, প্রধান ইমামেরা এবং আলেমেরা তাহাকে অগ্রাহ্য করিবেন, তাহাকে মারিয়া ফেলা হইবে। তাহার পরে তিন দিনের দিন তাহাকে মৃত্যু হইতে আবার জীবিত হইয়া উঠিতে হইবে। এই সমস্ত কথা তিনি স্পষ্টভাবেই বলিলেন। তখন পিতর ঈসাকে এক পাশে লইয়া গিয়া অনুযোগ করিতে লাগিলেন। ঈসা মুখ ফিরাইয়া সাহাবিদের দিকে তাকাইলেন এবং পিতরকে ধমক দিয়া বলিলেন, শয়তান, আমার নিকট হইতে দূর হও। খোদার যাহা তাহা তুমি ভাবিতেছ না, কিন্তু মানুষের যাহা তাহাই ভাবিতেছ। ইহার পরে তিনি সাহাবিদের আর অন্য লোকদের তাহার নিকটে ডাকিয়া বলিলেন, যদি কেহ আমার পথে আসিতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, নিজের ক্রুশ বহন করিয়া আমার পিছনে আসুক। যে কেহ তাহার নিজের জন্য বাঁচিয়া থাকিতে চায় সে তাহার সত্যিকারের জীবন হারাইবে, কিন্তু যে কেহ আমার জন্য এবং খোদার দেওয়া সুখবরের জন্য নিজের জীবন কোরবানি দিতে রাজি থাকে সে তাহার সত্যিকারের জীবন রক্ষা করিবে। যদি কেহ সমস্ত দুনিয়া লাভ করিয়া তাহার সত্যিকারের জীবন হারায় তবে তাহার কি লাভ হইল? কারণ সত্যিকারের জীবন ফিরিয়া পাইবার জন্য তাহার দিবার মতো কি আছে? এই কালের অবিশ্বস্ত ও পাপী লোকদের মধ্যে যদি কেহ আমাকে লইয়া আর আমার কথা লইয়া লজ্জাবোধ করে, তবে মনুষ্যপুত্র যখন পবিত্র ফেরেশতাদের সঙ্গে করিয়া তাহার পিতার মহিমায় আসিবেন, তখন তিনিও সেই লোকের সম্বন্ধে লজ্জাবোধ করিবেন। তারপর ঈসা সাহাবিদের বলিলেন, আমি তোমাদের সত্যিই বলিতেছি, এখানে এমন কয়েকজন আছে যাহাদের নিকট খোদার রাজ্য মহাশক্তিতে দেখা না দেওয়া পর্যন্ত তাহারা মরিয়া যাইবে না। খোদাবন্দ ঈসা মসিহের উজ্জ্বল চেহারা। ইহার ছয় দিন পরে ঈসা কেবল পিতর, ইয়াকুব ও ইউহন্নাকে সঙ্গে লইয়া একটা উঁচু পাহাড়ে গেলেন। এই সাহাবিদের সামনে তাহার চেহারা বদলাইয়া গেল। তাহার কাপড় চোপড় এমন চোখ জলসানো সাদা হইল যে দুনিয়ার কোন লোকের পক্ষে তেমন করিয়া কাপড় কাচা সম্ভব নয়। সাহাবিরা সেখানে ইলিয়াস ও মুসাকে দেখিতে পাইলেন, তাহারা ঈসার সঙ্গে কথা বলিতেছিলেন। তখন পিতর ঈসাকে বলিলেন, হুজুর, ভালোই হইয়াছে যে আমরা এখানে আছি, আমরা এখানে তিনটা কুড়ে ঘর তৈরি করি, একটা আপনার, একটা মুসার ও একটা ইলিয়াসের জন্য। কি যে বলা উচিত তাহা পিতর বুঝিলেন না, কারণ তাহারা খুব ভয় পাইয়াছিলেন। এই সময় একখণ্ড মেঘ আসিয়া তাহাদের ঢাকিয়া ফেলিল, আর সেই মেঘ হইতে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা ইহার কথা শুনো। সাহাবিরা তখনই চারিদিকে তাকাইলেন, কিন্তু ঈসা ছাড়া আর কাহাকেও দেখিতে পাইলেন না। পরে পাহাড় হইতে নামিয়া আসিবার সময়ে ঈসা তাহাদের হুকুম দিলেন, তোমরা যাহা দেখিলে তাহা মনুষ্যপুত্র মৃত্যু হইতে জীবিত হইয়া না উঠা পর্যন্ত কাহাকেও বলিও না। সাহাবিরা ঈসার হুকুম পালন করিলেন, কিন্তু মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিবার অর্থ কি তাহা নিজেদের মধ্যে আলোচনা করিতে লাগিলেন। তাহারা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, আলেমারা কেন বলেন প্রথমে ইলিয়াসের আসা দরকার? উত্তরে ঈসা তাহাদের বলিলেন, এই কথা সত্য যে প্রথমে ইলিয়াস আসিয়া সমস্ত কিছু আগের অবস্থায় ফিরাইয়া আনিবেন, তবে মনুষ্যপুত্রের বিষয়ে কেমন করিয়াই বা পাক কিতাবে লেখা আছে যে তাহাকে খুব কষ্ট ভোগ করিতে হইবে এবং লোকে তাহাকে অগ্রাহ্য করিবে। কিন্তু আমি তোমাদের বলিতেছি, ইলিয়াসের বিষয়ে পাক কিতাবে যাহা লেখা আছে সেইভাবেই তিনি আসিয়াছিলেন, আর লোকেরা তাহার উপর যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। ভূতে পাওয়া ছেলেটিকে সুস্থ করা। ঈসা ও সেই তিনজন সাহাবি অন্য সাহাবিদের নিকটে ফিরিয়া আসিয়া দেখিলেন, তাহাদের চারিপাশে অনেক লোক জড় হইয়াছে এবং কয়েকজন আলেম তাহাদের সঙ্গে তর্ক জুড়িয়া দিয়াছেন। লোকেরা ঈসাকে দেখিয়াই খুব আশ্চর্য হইয়া গেল এবং দৌড়িয়া গিয়া তাহাকে সালাম জানাইল। ঈসা আলেমদের জিজ্ঞাসা করিলেন, আপনারা উহাদের সঙ্গে কি বিষয়ে তর্ক করিতেছেন? ভিড়ের মধ্য হইতে একজন লোক উত্তর দিল, হুজুর, আমার ছেলেকে আপনার নিকট আনিয়াছিলাম, তাহাকে বোবা ভূতে পাইয়াছে। সেই ভূত যখনই তাহাকে ধরে তখনই আছাড় দিয়া মাটিতে ফেলে, তাহার মুখ হইতে ফেনা বাহির হয় আর সে দাঁতে দাঁত ঘষে এবং শক্ত হইয়া যায়। আমি আপনার সাহাবিদের সেই ভূতকে ছাড়াইয়া দিতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তখন ঈসা বলিলেন, অবিশ্বাসী লোকেরা, আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকিব, কতদিন তোমাদের সহ্য করিব, ছেলেটিকে আমার নিকটে আনো। লোকেরা তখন ছেলেটিকে ঈসার নিকটে আনিল। ঈসাকে দেখেই সেই ভূত ছেলেটিকে খুব জোরে মূর্ছাইয়া ধরিল, ছেলেটি মুখ হইতে ফেনা বাহির করিতে করিতে মাটিতে গড়াগড়ি দিতে লাগিল। ঈসা তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, কতদিন হইল তাহার এই রকম হইয়াছে? লোকটি বলিল, ছেলেবেলা হইতে। এই ভূত তাহাকে মারিয়া ফেলিবার জন্য প্রায় আগুনে আর পানিতে ফেলিয়া দিয়াছে, তবে আপনি যদি আমাদের কোনো উপকার করিতে পারেন তবে দয়া করিয়া তাহা করুন। ঈসা তাহাকে বলিলেন, যদি করিতে পারেন, এই কথার অর্থ কি? যে বিশ্বাস করে তাহার জন্য সমস্ত কিছুই সম্ভব। তখনই ছেলেটির পিতা চিৎকার করিয়া বলিল, আমি বিশ্বাস করিতেছি, আমার মধ্যে এখনো যে অবিশ্বাস আছে তাহা দূর করিয়া দিন। অনেক লোক দৌড়িয়া আসিতেছে দেখিয়া ঈসা সেই ভূতকে ধমক দিয়া বলিলেন, কালা ও বোবা ভূত, আমি তোমাকে হুকুম দিতেছি, ইহার মধ্য হইতে বাহির হও আর কখনো ইহার মধ্যে ঢুকিও না। তখন সেই ভূত চিৎকার করিয়া ছেলেটিকে জোরে মুচড়াইয়া ধরিল এবং তাহার মধ্য হইতে বাহির হইয়া গেল। তাহাতে ছেলেটি মৃত লোকের মতো পড়িয়া রহিল দেখিয়া অনেকে বলিল, সে মরিয়া গিয়াছে। ঈসা কিন্তু তাহার হাত ধরিয়া তুলিলে পর সে উঠিয়া দাঁড়াইল। ইহার পরে ঈসা ঘরের ভিতরে গেলেন। তখন সাহাবিরা গোপনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা তাহাকে ছাড়াইতে পারিলাম না কেন? ঈসা বলিলেন, মুনাজাত ছাড়া আর কোনো মতেই এরকম ভূত ছাড়ান যায় না। পরে তাহারা সেই জায়গা ছাড়িয়া গালিল প্রদেশের মধ্য দিয়া চলিয়া গেলেন। তিনি চাইয়াছিলেন যেন কেহ জানিতে না পারে যে তিনি কোথায় যাইতেছেন, কারণ তখন তিনি তাহার সাহাবিদের শিক্ষা দিতেছিলেন। তিনি তাহাদের বলিতেছিলেন, মনুষ্যপুত্রকে লোকদের হাতে ধরাইয়া দেওয়া হইবে, তাহারা তাহাকে মারিয়া ফেলিবে এবং তিন দিনের দিন আবার তিনি জীবিত হইয়া উঠিবেন। সাহাবিরা কিন্তু ঈসার কথার অর্থ বুঝিতে পারিলেন না এবং তাহাকে জিজ্ঞাসা করিতেও তাহাদের ভয় হইল। বড় কে? তারপর ঈসা ও তাহার সাহাবীরা কফরনাহুম গেলেন। ঈসা ঘরের মধ্যে গিয়া সাহাবীদের জিজ্ঞাসা করিলেন, তোমরা পথে কি লইয়া তর্ক করিতেছিলে? সাহাবীরা চুপ করিয়া রহিলেন, কারণ কে সবচেয়ে বড় তাহা লইয়া পথে তাহারা তর্ক বিতর্ক করিতেছিলেন। ঈসা বলিলেন, এবং সেই বারো জন সাহাবিকে নিজের নিকটে ডাকিয়া বলিলেন, কেহ যদি প্রধান হইতে চায় তবে তাহাকে সকলের শেষে থাকিতে হইবে এবং সকলের সেবাকারী হইতে হইবে। পরে তিনি একটি শিশুকে লইয়া সাহাবিদের সামনে দাঁড় করাইলেন। তাহাকে কোলে লইয়া তিনি বলিলেন, যে কেহ আমার নামে ইহার মতো কোন শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে কেবল আমাকে গ্রহণ করে না, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকেই গ্রহণ করে। যে বিপক্ষে থাকে না সে পক্ষেই থাকে। ইউহন্না ঈসাকে বলিলেন, হুজুর, আমরা একজন লোককে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়া তাহাকে নিষেধ করিলাম, কারণ সে আমাদের দলের লোক নয়। ঈসা বলিলেন, তাকে নিষেধ করিও না। আমার নামে আশ্চর্য কাজ করিবার পরেই কেহ ফিরিয়া আমার নিন্দা করিতে পারে না, কারণ যে আমাদের বিপক্ষে থাকে না সে তো আমাদের পক্ষেই আছে। আমি তোমাদের সত্যই বলিতেছি, তোমরা মসিহের লোক বলিয়া যে কেহ তোমাদের এক পেয়ালা পানি খাইতে দেয় সে কোনো মতে তাহার পুরস্কার হারাইবে না। পাপের পথে লইয়া যাওয়া। আমার উপর বিশ্বাসী, এই ছোটদের মধ্যে কাহাকেও যদি কেহ পাপের পথে লইয়া যায় তবে তাহার গলায় একটা বড় পাথর বাঁধিয়া তাহাকে সাগরে ফেলিয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। তোমার হাত যদি তোমাকে পাপের পথে টানে তবে তাহা কাটিয়া ফেলিয়া দাও। দুই হাত লইয়া দুজকে যাইবার চেয়ে বরং নুলা হইয়া জীবনে ঢুকা তোমার পক্ষে ভালো। সেই দুজকের আগুন কখনো নিভে না। যদি তোমার পা তোমাকে পাপের পথে টানে তবে তাহা কাটিয়া ফেলিয়া দাও। দুই পা লইয়া দুজকে পরিবার চেয়ে বরং খোড়া হইয়া জীবনে ঢুকা তোমার পক্ষে ভালো। তোমার চোখ যদি তোমাকে পাপের পথে টানে তবে তাহা তুলিয়া ফেল। দুই চোখ লইয়া দুজকে পরিবার চেয়ে বরং কানা হইয়া খোদার রাজ্যে ঢুকা তোমার পক্ষে ভালো। সেই দুজকে মরা মানুষের মাংস খাওয়া পোকার কখনো মরে না, আর সেখানকার আগুন কখনো নিভে না। লবণ দিবার মতো প্রত্যেকের উপর আগুন দেওয়া হইবে। লবণ ভালো জিনিস, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হইয়া যায় তবে তাহা কেমন করিয়া আবার নুনতা করা যাইবে? তোমাদের অন্তরের মধ্যে লবণ রাখ এবং তোমরা একজন অন্যজনের সঙ্গে শান্তিতে থাকো। স্ত্রী তালাক দিবার বিষয়ে শিক্ষা। পরে ঈসা সেই জায়গা ছাড়িয়া ইহুদিয়া প্রদেশে এবং জর্দান নদীর অন্য পারে গেলেন। আবার অনেক লোক তাহার নিকটে আসিয়া জড়ো হইল। তখন তিনি তাহার নিয়ম মতেই লোকদের শিক্ষা দিতে লাগিলেন। এই সময় কয়েকজন ফরিসি আসিয়া ঈসাকে পরীক্ষা করিবার জন্য বলিলেন, মুসার শরীয়ত মতে স্ত্রীকে তালাক দেওয়া কি কাহারও পক্ষে উচিত? ঈসা তাহাদের বলিলেন, মুসা আপনাদের কি আদেশ দিয়াছেন? তাহারা বলিলেন, তিনি তালাক নামা লিখিয়া স্ত্রীকে তালাক দিবার অনুমতি দিয়াছেন। ঈসা বলিলেন, আপনাদের মন কঠিন বলেই মুসা এই আদেশ লিখিয়াছিলেন, কিন্তু পাক কিতাবে লেখা আছে যে সৃষ্টির আরম্ভে খোদা তাহাদের স্ত্রী ও পুরুষ করিয়া সৃষ্টি করিয়াছিলেন। এই জন্যই মানুষ তার পিতামাতাকে ছাড়িয়া নিজের স্ত্রীর সঙ্গে যুক্ত হইবে, আর তাহারা দুইজন এক দেহ হইবে। সেই জন্য তাহারা আর দুই নয় কিন্তু এক দেহ। তাহলে খোদা যাহা একসঙ্গে যোগ করিয়াছেন মানুষ তাহা আলাদা না করুক। ইহার পরে তাহারা ঘরে ঢুকিলেন, আর সাহাবীরা ঈসাকে আবার সেই বিষয়ে জিজ্ঞাসা করিলেন। তখন তিনি তাদের বলিলেন, যে কেহ নিজের স্ত্রীকে তালাক দিয়া অন্য স্ত্রী লোককে বিবাহ করে সে তাহার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচার করে, আর স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়া অন্য লোককে বিবাহ করে তবে সেও ব্যভিচার করে। খোদাবন্দ ঈসা মসীহ ও ছেলেমেয়েরা, পরে লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের ঈশার নিকটে লইয়া আসিল, যেন তিনি তাহাদের উপর হাত রাখিয়া দোয়া করেন। কিন্তু সাহাবিরা সেই লোকদের প্রতি অনুযোগ করিতে লাগিলেন। ঈশা তাহা দেখিয়া অসন্তুষ্ট হইয়া সাহাবিদের বলিলেন, ছেলে মেয়েদের আমার নিকটে আসিতে দাও, বাধা দিও না, কারণ খোদার রাজ্য ইহাদের মতো লোকদেরই। আমি তোমাদের সত্য বলিতেছি, ছোট ছেলে মেয়ের মতো খোদার শাসন মানিয়া না লইলে কেহ কোনো মতেই খোদার রাজ্যে ঢুকিতে পারিবে না। তারপর ঈশা সেই ছেলে মেয়েদের কোলে লইলেন এবং তাহাদের মাথায় হাত রাখিয়া দোয়া করিলেন। একজন ধনী লোক। ঈশা আবার যখন পথে বাহির হইলেন তখন একজন লোক দৌড়িয়া তাহার নিকটে আসিলেন এবং তাহার সামনে হাঁটু পাতিয়া বলিলেন, হুজুর, আমি জানি আপনি একজন ভালো লোক, আমাকে বলুন অনন্ত জীবন লাভ করিবার জন্য আমি কি করিব। ঈশা তাহাকে বলিলেন, আমাকে ভালো বলিতেছেন কেন? খোদা ছাড়া আর কেহই ভালো নয়। আপনি তো হুকুমগুলি জানেন, খুন করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, ঠকাইও না, পিতামাতাকে সম্মান করিও। লোকটি ঈশাকে বলিলেন, হুজুর, ছোটবেলা হইতে আমি এই সমস্ত পালন করিয়া আসিতেছি। ইহাতে ঈশা তাহার দিকে চাহিয়া দেখিলেন এবং মহব্বতে পূর্ণ হইয়া তাহাকে বলিলেন, একটা জিনিস আপনার বাকি আছে, যান, আপনার যাহা কিছু আছে তাহা বিক্রি করিয়া গরিবদের দান করুন, তাহাতে আপনি বেহেশতে ধন পাইবেন, তাহার পরে আসিয়া আমার পথে চলুন। এই কথা শুনিয়া লোকটির মুখ ম্লান হইয়া গেল। তাহার অনেক ধন সম্পত্তি ছিল বলিয়া তিনি দুঃখিত হইয়া চলিয়া গেলেন। তখন ঈশা চারিদিকে তাকাইয়া তাহার সাহাবিদের বলিলেন, ধনীদের পক্ষে খোদার রাজ্যে ঢুকা কত কঠিন। সাহাবিরা ঈশার কথা শুনিয়া আশ্চর্য হইলেন। ঈশা আবার বলিলেন, বাছারা, খোদার রাজ্যে ঢুকা কত কঠিন, ধনীর পক্ষে খোদার রাজ্যে ঢুকিবার চেয়ে বরং সূঁচের ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। ইহাতে সাহাবিরা আরো আশ্চর্য হইয়া নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিলেন, তাহা হইলে কে পাপ হইতে উদ্ধার পাইতে পারে। ঈশা তাহাদের দিকে তাকাইয়া বলিলেন, মানুষের পক্ষে ইহা অসম্ভব বটে, কিন্তু খোদার পক্ষে অসম্ভব নয়, তাহার পক্ষে সমস্তই সম্ভব। পিতর তাহাকে বলিলেন, দেখুন, আমরা তো সমস্ত কিছু ছাড়িয়া দিয়া আপনার সাহাবি হইয়াছি। উত্তরে ঈশা বলিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, যে কেহ আমার জন্য ও খোদার দেওয়া সুখবরের জন্য বাড়ি ঘর ভাই বোন পিতামাতা ছেলে মেয়ে ও জায়গা জমি ছাড়িয়া দিয়াছে, সে এই যুগেই তাহার এক শতগুণ বেশি বাড়ি ঘর ভাই বোন মা ছেলে মেয়ে ও জায়গা জমি পাইবে এবং সঙ্গে সঙ্গে অত্যাচারও ভোগ করিবে, আর আগামী যুগে সে অনন্ত জীবন লাভ করিবে। কিন্তু যাহারা প্রথমে আছে তাহাদের মধ্যে অনেকে শেষে পড়িবে, আর যাহারা শেষে আছে তাহাদের মধ্যে অনেকে প্রথম হইবে। আবার খোদামন্ত ঈসা মসীহের মৃত্যুর কথা। ইহার পরে ঈসা ও তাহার সাহাবিরা জেরুজালেমের পথে চলিলেন। ঈসা তাহাদের আগে আগে হাঁটিতেছিলেন, সাহাবিরা চিন্তিত মনে চলিতেছিলেন এবং যে লোকেরা পিছনে আসিতেছিল তাহারা ভয়ে ভয়ে হাঁটিতেছিল। ঈসা আবার তাহার বারোজন সাহাবিকে এক পাশে ডাকিয়া লইয়া গিয়া নিজের উপর কি হইতে যাইতেছে তাহা তাহাদের বলিতে লাগিলেন। তিনি বলিলেন, আমরা জেরুজালেমে যাইতেছি, সেখানে মনুষ্যপুত্রকে প্রধান ইমামদের ও আলেমদের হাতে ধরাইয়া দেওয়া হইবে, তাহারা তাহার বিচার করিয়া তাহাকে মৃত্যুর উপযুক্ত বলিয়া স্থির করিবেন এবং অইহুদিদের হাতে দিবেন। অইহুদিরা তাহাকে ঠাট্টা করিবে, তাহার গায়ে থুতু দিবে, তাহাকে ভীষণভাবে চাবুক মারিবে এবং মারিয়া ফেলিবে। তিন দিনের দিন আবার তিনি জীবিত হইয়া উঠিবেন। হযরত ইয়াকুব ও ইউহুন্নার অনুরোধ। পরে সিবদির ছেলে ইয়াকুব ও ইউহুন্না ঈসার নিকটে আসিয়া বলিলেন, হুজুর, আমাদের ইচ্ছা এই যে আমরা যাহা চাহিব আমাদের জন্য আপনি তাহাই করিবেন। ঈসা বলিলেন, তোমাদের জন্য আমি কি করিব, তোমরা কি চাও? তাহারা বলিলেন, আপনি যখন মহিমার সহিত রাজত্ব করিবেন তখন যেন আমাদের একজন আপনার ডান পাশে ও অন্যজন বাম পাশে বসিতে পারে। ঈসা বলিলেন, তোমরা কি চাহিতেছ তাহা জানো না? যে দুঃখের পেয়ালায় আমি খাইতে যাইতেছি তাহাতে কি তোমরা খাইতে পারো? কিংবা যে বাপতিস্ম আমি গ্রহণ করিতে যাইতেছি তাহা কি তোমরা গ্রহণ করিতে পারো? তাহারা বলিলেন, হাঁ পারি। তখন ঈসা তাদের বললেন, যে দুঃখের পেয়ালায় আমি খাইব তোমরা অবশ্য তাহাতে খাইবে, আর যে বাপতিস্ম আমি গ্রহণ করিব তাহা তোমরা গ্রহণ করিবে, কিন্তু আমার ডান বা বাম পাশে বসিতে দিবার অধিকার আমার নাই। ওই জায়গাগুলি যাহাদের জন্য ঠিক করা আছে তাহারাই তাহা পাইবে। বাকি দর্জন সাহাবি এই সমস্ত কথা শুনিয়া ইয়াকুব ও ইউহন্নার উপর বিরক্ত হইলেন। তখন ঈসা সকলকে একসঙ্গে ডাকিয়া বলিলেন, তোমরা জানো যে অইহুদীদের শাসনকর্তারা অইহুদীদের প্রভু হয় এবং তাহাদের নেতারা তাহাদের উপর হুকুম চালায়, কিন্তু তোমাদের মধ্যে তাহা হওয়া উচিত নয়। বরং তোমাদের মধ্যে যে বড় হইতে চায় তাহাকে তোমাদের সেবাকারী হইতে হইবে, আর যে প্রথম হইতে চায় তাহাকে সকলের গোলাম হইতে হইবে। মনে রাখিও, মনুষ্যপুত্র সেবা পাইতে আসেন নাই, বরং সেবা করিতে আসিয়াছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে নিজের প্রাণ দিতে আসিয়াছেন। অন্ধ বর্তিময়কে সুস্থ করা। পরে ঈসা ও তাহার সাহাবিরা জিরিহ শহরে গেলেন। যখন তিনি সাহাবিদের ও অনেক লোকের সঙ্গে শহর হইতে চলিয়া যাইতেছিলেন, তখন তিমিয়ের ছেলে বর্তিময় নামে একজন অন্ধ ভিখারী পথের পাশে বসিয়াছিল। উনি নাসরত গ্রামের ঈসা। এই কথা শুনিয়া সে চিৎকার করিয়া বলিতে লাগিল, দাউদের বংশধর ঈসা, আমার প্রতি রহম করুন। ইহাতে অনেকে তাহাকে ধমক দেওয়া চুপ করিতে বলিল, কিন্তু সে আরো চিৎকার করিয়া বলিল, দাউদের বংশধর, আমার প্রতি রহম করুন। ঈসা থামিয়া বলিলেন, উহাকে ডাকো। লোকেরা অন্ধ লোকটিকে ডাকিয়া বলিল, ভয় নাই, উঠ, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে তাহার গায়ের চাদরখানা ফেলিয়া লাভ দেওয়া উঠিল এবং ঈসার নিকটে গেল। ঈসা তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমি তোমার জন্য কি করিব, তুমি কি চাও? অন্ধ লোকটি বলিল, হুজুর, আমি যেন দেখিতে পাই। ঈসা বলিলেন, যাও, তুমি বিশ্বাস করিয়াছ বলিয়া ভালো হইয়াছ। তাহাতে লোকটি তখনই দেখিতে পাইল এবং পথ দিয়া ঈসার পিছনে পিছনে চলিতে লাগিল। জেরুজালেমে প্রবেশ। তাহারা জেরুজালেমের কাছাকাছি পৌঁছিয়া জৌতুন পাহাড়ের গায়ে বৈতফগি ও বেথানিয়া গ্রামের নিকটে আসিলেন। সেখানে পৌঁছিয়া ঈসা তাহার দুইজন সাহাবিকে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও। গ্রামে ঢুকিবার সময় দেখিতে পাইবে একটা গাধার বাচ্চা সেখানে বাঁধা আছে, তাহার উপর কেহ কখনো চড়ে নাই। তোমরা উহা খুলিয়া এখানে লইয়া আস। যদি কেহ তোমাদের জিজ্ঞাসা করে কেন তোমরা ইহা করিতেছ, তবে বলিও প্রভুর দরকার আছে, আবার তাড়াতাড়ি তিনি উহাকে ফিরাইয়া দিবেন। তখন তাহারা গিয়া দেখিলেন গাধার বাচ্চাটা রাস্তার উপর ঘরের দরজার নিকটে বাঁধা আছে। তাহারা যখন গাধাটার বাঁধন খুলিতেছিলেন, তখন যাহারা সেখানে দাঁড়াইয়াছিল তাহারা বলিল, তোমরা কি করিতেছ, গাধার বাচ্চাটাকে খুলিতেছ কেন? ঈসা যাহা বলিতে বলিয়াছিলেন সাহাবিরা লোকদের তাহাই বলিলেন। তখন লোকেরা গাধাটা লইয়া যাইতে দিল। তাহারা সেই গাধার বাচ্চাটা ঈসার নিকটে আনিয়া তাহার উপর তাহাদের গায়ের চাদর পাতিয়া দিলেন। ঈসা তাহার উপর বসিলেন। অনেক লোক তাহাদের গায়ের চাদর রাস্তার উপর বিছাইয়া দিল, আর অন্যেরা মাঠের গাছপালা হইতে পাতা শুদ্ধ ডাল কাটিয়া আনিয়া পথে ছড়াইয়া দিল। যাহারা ঈসার সামনে ও পিছনে যাইতেছিল তাহারা চিৎকার করিয়া বলিতে লাগিল, হোসান্না, প্রভুর নামে যিনি আসিতেছেন তাহার গৌরব হোক, আমাদের পিতা দাউদের যে রাজ্য আসিতেছে তাহার গৌরব হোক, বেহেস্ত হোসান্না, ঈসা জেরুজালেমে গিয়া এবাদতখানায় ঢুকিলেন এবং চারিদিকের সমস্ত কিছুই লক্ষ্য করিলেন, কিন্তু বেলা গিয়াছিল বলিয়া তাহার ১২ জন সাহাবীকে লইয়া তিনি বেথানিয়াতে চলিয়া গেলেন।
এবাদতখানায় খোদাবন্দ ঈসা মসীহ। পরের দিন যখন তাহারা বেথানিয়া ছাড়িয়া যাইতেছিলেন তখন ঈসার ক্ষুধা পাইল। তিনি দূর হইতে পাতায় ঢাকা একটা ডুমুর গাছ দেখিয়া তাহাতে কোনো ফল আছে কিনা তাহা দেখিতে গেলেন। নিকটে গিয়া তিনি তাহাতে পাতা ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না, কারণ তখন ডুমুর ফলের সময় নয়। ঈসা সেই গাছটাকে বলিলেন, আর কখনো কেহ যেন তোমার ফল না খায়। সাহাবীরা ঈসার এই কথা শুনিতে পাইলেন। জেরুজালেমে পৌঁছিয়া ঈসা এবাদতখানায় ঢুকিলেন এবং সেখানে যাহারা ক্রয় বিক্রয় করিতেছিল তাহাদের তাড়াইয়া দিলেন। তিনি টাকা বদল করিয়া দিবার লোকদের টেবিল ও যাহারা কবুতর বিক্রি করিতেছিল তাহাদের বসিবার জায়গা উল্টাইয়া ফেলিলেন। এবাদতখানার উঠানের মধ্য দিয়া তিনি ক্রয় বিক্রয়ের কোন জিনিস লইয়া যাইতে দিলেন না। পরে শিক্ষা দিবার সময় তিনি সেই লোকদের বলিলেন, কিতাবে কি এই কথা লেখা নাই যে আমার ঘরকে সমস্ত জাতির মুনাজাতের ঘর বলা হইবে? কিন্তু তোমরা ইহাকে ডাকাতের আড্ডাখানা করিয়া তুলিয়াছ। প্রধান ইমামেরা ও আলেমেরা এই কথা শুনিয়া ঈসাকে মারিয়া ফেলিবার উপায় খুঁজিতে লাগিলেন। তাহারা ঈসাকে ভয় করিতেন, কারণ লোকেরা ঈসার শিক্ষায় আশ্চর্য হইয়া গিয়াছিল। সন্ধে হইলে পর সাহাবিদের লইয়া তিনি শহরের বাহিরে চলিয়া গেলেন। সেই ডুমুর গাছটা সকালবেলা সেই পথ দিয়া যাইবার সময়ে সাহাবিরা দেখিলেন সেই ডুমুর গাছটা শিকড় শুদ্ধ শুকাইয়া গিয়াছে। ঈসার কথা মনে করিয়া পিতর ঈসাকে বলিলেন, হুজুর দেখুন, যে ডুমুর গাছটাকে আপনি অভিশাপ দিয়াছিলেন উহা শুকাইয়া গিয়াছে। তখন ঈসা বলিলেন, খোদার উপর বিশ্বাস রাখ, আমি তোমাদের সত্যিই বলিতেছি, যদি কেহ অন্তরে কোনো সন্দেহ না রাখিয়া এই পাহাড়টাকে বলে উঠিয়া সাগরে গিয়া পড়ো আর বিশ্বাস করে যে সে যাহা বলিল তাহাই হইবে, তবে তাহার জন্য তাহাই করা হইবে। সেই জন্য আমি তোমাদের বলিতেছি, মুনাজাতের মধ্যে তোমরা যাহা কিছু চাও বিশ্বাস করিও, তোমরা তাহা পাইয়াছ আর তোমাদের জন্য তাহাই হইবে। তোমরা যখন মুনাজাত করো তখন কাহারও বিরুদ্ধে যদি তোমাদের কোন কথা থাকে তবে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের বেহেশতি পিতা তোমাদেরও পাপ ক্ষমা করিতে পারেন।
খোদাবন্দ ঈসা মসীহ ও ধর্মনেতারা। পরে ঈসা ও তাহার সাহাবীরা জেরুজালেমে পৌঁছিলেন। তিনি এবাদতখানায় হাঁটিয়া বেড়াইতেছেন, এমন সময় প্রধান ইমামেরা আলেমেরা ও বৃদ্ধ নেতারা তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কোন অধিকারে এই সমস্ত করিতেছ? কে তোমাকে এই অধিকার দিয়াছে? উত্তরে ঈসা বলিলেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করিব, আপনারা যদি আমাকে উত্তর দিতে পারেন তবে আমিও আপনাদের বলিব আমি কোন অধিকারে এই সমস্ত করিতেছি। বলুন দেখি, বাপতিস্ম দিবার অধিকার ইয়াহিয়া খোদার নিকট হইতে পাইয়াছিলেন না মানুষের নিকট হইতে পাইয়াছিলেন? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করিলেন, আমরা যদি বলি খোদার নিকট হইতে, তাহলে সে বলিবে, তবে আপনারা তাহার কথায় বিশ্বাস করেন নাই কেন? আবার যদি বলি মানুষের নিকট হইতে, তবে? তাহারা লোকদের ভয় করিতেন, কারণ সকলে ইয়াহিয়াকে একজন নবী বলেই মনে করিত। সেই জন্য তাহারা বলিলেন, আমরা জানি না। তখন ঈসা বলিলেন, তাহলে আমিও আপনাদের বলিব না আমি কোন অধিকারে এই সমস্ত করিতেছি। আঙ্গুর ক্ষেতের চাষিদের গল্প। ইহার পরে ঈসা গল্পের মধ্য দিয়া তাহাদের নিকট শিক্ষা দিতে লাগিলেন। তিনি বলিলেন, একজন লোক একটা আঙ্গুর ক্ষেত করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন। পরে তিনি আঙ্গুর রস করিবার জন্য একটা গর্ত খুঁড়িলেন এবং একটা উঁচু পাহারা ঘর তৈরি করিলেন। ইহার পরে তিনি কয়েকজন চাষির নিকট ক্ষেতটা ইজারা দিয়া বিদেশে চলিয়া গেলেন। ফল পাকিবার সময় তিনি সেই ফলের ভাগ লইয়া আসিবার জন্য একজন গোলামকে সেই চাষিদের নিকটে পাঠাইয়া দিলেন, কিন্তু সেই চাষিরা সেই গোলামকে ধরিয়া মারিল এবং খালি হাতে পাঠাইয়া দিল।
তখন মালিক আর একজন গোলামকে তাহাদের নিকটে পাঠাইলেন। চাষিরা তার মাথায় আঘাত করিল এবং তাহার সঙ্গে খুব খারাপ ব্যবহার করিল। তিনি তবুও আর একজনকে পাঠাইলেন, তাহাকে চাষিরা মারিয়া ফেলিল। পরে তিনি আরও অনেকজনকে পাঠাইলেন, কিন্তু তাহাদের মধ্যে কয়েকজনকে তাহারা মারধর করিল আর অন্যদের মারিয়েই ফেলিল। সেখানে পাঠাইতে মালিকের মাত্র আর একজন বাকি ছিল, সে ছিল তাহার প্রিয় পুত্র। তিনি শেষে পুত্রটিকে পাঠাইয়া দিলেন, ভাবিলেন তাহারা অন্তত আমার ছেলেকে সম্মান করিবে। কিন্তু সেই চাষিরা এই কথা বলিয়া পরামর্শ করিতে লাগিল, এই তো পরে সম্পত্তির মালিক হইবে, চলো আমরা উহাকে মারিয়া ফেলি, তা হইলে আমরাই সম্পত্তির মালিক হইব। তাহারা ছেলেটিকে ধরিয়া মারিয়া ফেলিল এবং আঙ্গুর ক্ষেতের বাহিরে ফেলিয়া দিল। তা হইলে বলুন দেখি আঙ্গুর ক্ষেতের মালিক কি করিবেন? তিনি আসিয়া সেই চাষিদের মারিয়া ফেলিবেন এবং আঙ্গুর ক্ষেতটা অন্যদের হাতে দিবেন। আপনার কি পাক কিতাবে পড়েন নাই? রাজমিস্ত্রিরা যে পাথরখানা বাতিল করিয়া দিয়েছিল উহাই সবচেয়ে দরকারি পাথর হইয়া উঠিল, প্রভুই ইহা করিলেন, আর তাহা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে। তখন সেই ধর্মনেতারা ঈশাকে ধরিতে চাহিলেন, কারণ তাহারা বুঝিয়াছিলেন যে গল্পটা ঈশা তাহাদের বিরুদ্ধে বলিয়াছেন, কিন্তু তাহারা লোকদের ভয়ে ঈশাকে ছাড়িয়া চলিয়া গেলেন। কর দিবার বিষয়ে পরে সেই ধর্মনেতারা ঈশাকে তাহার কথার ফাঁদে ধরিবার জন্য কয়েকজন ফরিসি ও হেরোদীয়কে পাঠাইয়া দিলেন। তাহারা ঈশার নিকটে আসিয়া বলিলেন, হুজুর, আমরা জানি আপনি একজন সৎ লোক, লোকে কি মনে করিবে না করিবে তাহাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারো মুখ চাহিয়া কিছু করেন না, আপনি সত্যভাবে খোদার পথের বিষয়ে শিক্ষা দিয়া থাকেন। এখন আপনি বলুন, রোম সম্রাটকে কি কর দেওয়া হালাল? আমরা তাহাকে কর দিব কি দিব না? ঈশা তাহাদের ভণ্ডামি বুঝিতে পারিয়া বলিলেন, আপনারা কেন আমাকে পরীক্ষা করিতেছেন? আমাকে একটা দিনার আনিয়া দেখান। তাহারা একটা দিনার আনিলে পর ঈশা তাহাদের জিজ্ঞাসা করিলেন, ইহার উপর এই ছবি ও নাম কাহার? তাহারা বলিলেন, রোম সম্রাটের। ঈশা তাহাদের বলিলেন, যাহা সম্রাটের তাহা সম্রাটকে দিন, আর যাহা খোদার তাহা খোদাকে দিন। ঈশার এই কথায় তাহারা আশ্চর্য হইয়া গেলেন। জীবিত হইয়া উঠিবার বিষয়ে কয়েকজন সদ্যোগী ঈশার নিকটে আসিলেন। সদ্যোগীদের মতে মৃতদের জীবিত হইয়া উঠা বলিয়া কিছু নাই, এই জন্য তাহারা ঈশাকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, মূসা আমাদের জন্য এই কথা লিখিয়া গিয়াছেন, যদি কোনো লোকের ভাই সন্তানহীন অবস্থায় স্ত্রী রাখিয়া মরিয়া যায়, তবে সেই লোক তাহার ভাইয়ের স্ত্রীকে বিবাহ করিবে এবং ভাইয়ের হইয়া তাহার বংশ রক্ষা করিবে। বেশ ভালো। তাহারা সাত ভাই ছিল। প্রথমজন বিবাহ করিয়া সন্তানহীন অবস্থায় মরিয়া গেল। তখন দ্বিতীয়জন ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করিল, কিন্তু সেও সন্তানহীন অবস্থায় মরিয়া গেল। তৃতীয়জনের অবস্থাও তাহাই হইল। এইভাবে সাতজনের কারো ছেলে মেয়ে হইল না। শেষে সেই স্ত্রী লোকটিও মরিয়া গেল। তাহা হইলে মৃত লোকেরা যখন জীবিত হইয়া উঠিবে তখন সে কাহার স্ত্রী হইবে? কারণ সাতজনের প্রত্যেকেই তো তাহাকে বিবাহ করিয়াছিল। উত্তরে ঈশা বলিলেন, আপনারা ভুল করিতেছেন, কারণ আপনারা কিতাবও জানেন না এবং খোদার শক্তির বিষয়েও জানেন না। মৃত লোকেরা যখন জীবিত হয়ে উঠিবে তখন তাহারা বিবাহ করিবে না এবং তাহাদের বিবাহ দেওয়াও হইবে না, তাহারা তখন ফেরেস্তাদের মতো হইবে। মৃতদের জীবিত হইয়া উঠিবার বিষয়ে মুসার তৌরাতে লেখা জ্বলন্ত ঝোপের কথা কি আপনারা পড়েন নাই, যে খোদা মুসাকে বলিলেন, আমি ইব্রাহিমের খোদা, ইসাহাকের খোদা ও ইয়াকবের খোদা। খোদা তো মৃতদের খোদা নন, তিনি জীবিতদেরই খোদা। আপনারা খুব ভুল করিতেছেন। সবচেয়ে বড় হুকুম। একজন আলেম সেখানে আসিয়া তাহাদের তর্ক বিতর্ক শুনিলেন। ঈসা যে তাহাদের উপযুক্ত জবাব দিয়াছেন তাহা লক্ষ্য করিয়া তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, মূসার দেওয়া হুকুমের মধ্যে সবচেয়ে দরকারি হুকুম কোনটা? উত্তর ঈসা বলিলেন, সবচেয়ে দরকারি হুকুম এই, ইসরাইলিয়ারা শোন, প্রভু যিনি আমাদের খোদা তিনি এক, আর তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়া প্রভু যিনি তোমার খোদা তাহাকে মহব্বত করিবে। তাহার পরে দরকারি হুকুম এই, তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করিবে। এই দুইটি হুকুমের চেয়ে বড় হুকুম আর কিছুই নাই। তখন সে আলেম বলিলেন, হুজুর খুব ভালো কথা, আপনি সত্য কথাই বলিয়াছেন যে খোদা এক এবং তিনি ছাড়া আর কোনো খোদা নাই, আর সমস্ত অন্তর, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া তাহাকে মহব্বত করা এবং প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করা পশু ও অন্য সমস্ত কোরবানির চেয়ে অনেক বেশি দরকারি। ঈসা যখন দেখিলেন সেই আলেমটি খুব বুদ্ধিমানের মতো উত্তর দিয়াছেন, তখন তিনি তাহাকে বলিলেন, খোদার রাজ্য হইতে আপনি বেশি দূরে নন। সেই সময় হইতে ঈসাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে কাহারও সাহস হইল না।